ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিশ্বকে আমাদের সময়ের এই অস্তিত্বের সংকট কাটিয়ে উঠতে হবে। জো বাইডেন আজ জলবায়ু বিষয়ক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কার্বন দূষণ 2030 সাল নাগাদ 50-52% হ্রাসের কথা ঘোষণা করেছেন। বাইডেন বলেন এটি এমন একটি দশক যখন আমাদের এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হবে যাতে করে জলবায়ু সংকটের মারাত্মক পরিণতি এড়ানো যায়। তিনি অন্যদের বিশেষত বিশ্বের বৃহৎ অর্থনীতি সম্পন্ন দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বাইডেনের এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করে বলেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে এর প্রভাব রূপান্তর নিয়ে আসবে। এই শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন তাঁর দেশ আগামী কয়েক বছর ধরে কয়লার ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে এবং 2026 থেকে 2030 সালে ক্রমশই জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কোন লক্ষ্যের প্রতিশ্রুতি দেননি, তবে 2030 সালে পরিশোধিত জ্বালানি শক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কথা বলেছেন যাতে করে বিনিয়োগকে গতিশীল করা যায়, পরিশোধিত প্রযুক্তি আনা যায় এবং প্রাকৃতিক পরিশুদ্ধ সম্পৃক্ততা সম্ভব হয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শীর্ষ সম্মেলনে বলেন আমাদের প্রয়োজন একটি সবুজ গ্রহের, কিন্তু বিশ্বে এখন সতর্কতার লাল চিহ্ন। আমরা ক্ষয়ে যাবার সীমারেখায়, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আগামী পদক্ষেপ যেন সঠিক দিকেই পরিচালিত হয়। সর্বত্রই নেতৃবৃন্দকে ব্যবস্থা নিতে হবে। আজই ধরিত্রী দিবসে অনুষ্ঠিত বাইডেন আয়োজিত শীর্ষ বৈঠকে বিশ্বের অনেক নেতারাই ভাষণ দিচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ ইভস লে দ্রায়ান আজ বলেছেন রুশ বিরোধী নেতা আলেক্সি নাভালনি মারা গেলে রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফ্রান্স টু টেলিভিশনকে লে দ্রায়ান বলেন আমরা প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করব এবং এর জন্য দায়ী থাকবেন মিস্টার পুতিন ও রুশ কর্তৃপক্ষ। আমি আশা করি আমাদের যেন ওই পর্যন্ত যেতে না হয়। গত রবিবার সিএনএনকে একই রকম মন্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। তিনি নাভালনি মারা গেলে এর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, তবে সুনির্দিষ্টভাবে কি পরিণতি হতে পারে সেটি জানাননি। জানুয়ারি মাসে জার্মানি থেকে রাশিয়ায় ফিরে আসলে নাভালনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্নায়ুতে বিষ প্রয়োগের পর তিনি 5 মাস জার্মানিতে চিকিৎসাধীন ছিলেন। নাভালনি তাঁর ওপর এই আক্রমণের জন্য রুশ সরকারকে দোষারোপ করেছেন, তবে রাশিয়ার কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করছেন। বিরোধী এই নেতা এবং প্রায়শই পুতিনের সমালোচক 3 সপ্তাহ আগে অনশন ধর্মঘট করায় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাঁর সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে সমাবেশ করেছে। রাশিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হওয়ায় পুলিশ গতকাল বুধবার 1700 প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের কাছ থেকে সময় মতো ভ্যাকসিন সরবরাহ না পেলে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের ওপরই বাংলাদেশ নির্ভরশীল। বাংলাদেশের মজুদ রয়েছে মাত্র 25 লক্ষ ডোজ। এই অবস্থায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম 10 দিনের মতো চলতে পারে। এ নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর আজকের প্রতিবেদন।
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা করোনা ভ্যাকসিনের উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী জুন জুলাইয়ের আগে ভ্যাকসিন রপ্তানির বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনওয়ালা ভারতীয় প্রভাবশালী এনডিটিভি কে বুধবার অপরাহ্নে বলেন, রপ্তানি শুরু হলেও তা হবে খুবই সীমিত মাত্রায়।
নো ক্লারিটি অন এক্সপোর্টস, সো রাইট নাও ফিল দ্যাট উই শুড নট লুক এট এক্সপোর্টস ফর 2 মান্থস। ফ্রম দ্য মান্থ অফ জুন জুলাই উই ক্যান স্টার্ট লুকিং এট স্মল এক্সপোর্টস।
জুন জুলাই থেকে সীমিত আকারে আবার কিছু রপ্তানি শুরু করতে পারবো কিনা তা দেখছি, তবে আমরা দেশের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি বলে জানিয়েছেন আদার পুনওয়ালা। এই পরিস্থিতিতে বাংলাদেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপরে বাংলাদেশ নির্ভরশীল। বাংলাদেশের মজুদ রয়েছে মাত্র 25 লাখ ডোজ। এই অবস্থায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম 10 দিনের মতো চলতে পারে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার আখাউড়ায় স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তার দেশের করোনার কঠিন পরিস্থিতির কথা জানিয়ে বলেন, দেখা যাক দুই দেশের জনগণের মঙ্গলের জন্য পারস্পরিক সহযোগিতা চালিয়ে যেতে আমরা কতটা চেষ্টা করতে পারি। তবে তিনি বাংলাদেশকে করোনা ভ্যাকসিন সরবরাহে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছেন। এদিকে ভ্যাকসিন পাওয়ার জন্য বাংলাদেশ এবার চীনমুখী হয়ে এখন চীনের সহায়তা চাইছে। চীন দ্রুততার সাথে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়ে চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সম্মতিপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। বাংলাদেশ এতে সম্মত হয়েছে। চীনের সিনোফার্ম বাংলাদেশকে 60 লাখ ডোজ ভ্যাকসিন বিক্রির একটি প্রস্তাবও দিয়েছে। বাংলাদেশ এই প্রস্তাবও ইতিবাচকভাবে বিবেচনা করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ যতটা চায় চীন তত ভ্যাকসিন দিতে প্রস্তুত রয়েছে। উপহার হিসেবে চীন থেকে 6 লাখ ডোজ টিকা জরুরি ভিত্তিতে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 98 জনের মৃত্যু এবং 4,014 জন আক্রান্ত হয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ভারত জানিয়েছে আজ একদিনেই সে দেশে 3,14,835 জন নতুন করে কোভিড-19 সংক্রমিত হয়েছেন। গত এক বছরে যে কোনো দেশের একদিনের সংক্রমণের এটি হচ্ছে সর্বাধিক সংখ্যা। জনস হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী একদিনের সংক্রমণের হিসেবে ভারতের পরই যুক্তরাষ্ট্রের স্থান। এখানে 2 জানুয়ারি সংক্রমিতের সংখ্যা ছিল 3,310 জন। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মোকাবিলা করছে। সে দেশে স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই এবং অক্সিজেন সিলিন্ডারের মারাত্মক অভাব রয়েছে। অক্সিজেনের অভাব এতটাই মারাত্মক যে রাজধানী দিল্লির হাইকোর্ট সরকারকে অক্সিজেনের ব্যবহার শিল্পক্ষেত্র থেকে হাসপাতালে সরিয়ে আনতে বলেছে। নতুন দিল্লির হাসপাতালের একটি আবেদনের জবাবে বিচারকরা বলেন, অক্সিজেন ভিক্ষা করুন, ধার করুন কিংবা চুরি করুন। এই নিয়ে একনাগাড়ে 8ম দিন ভারতে করোনা ভাইরাসে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা 2 লক্ষেরও বেশি। ভারতের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সেখানে 2,104 জন মারা গেছেন এবং সেখানে করোনায় এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা 1,84,657 জন। রাজনৈতিক সমাবেশ এবং বার্ষিক একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। এসব অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়। ওদিকে কোভিড পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সক্রিয়তা দেখাচ্ছে না নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোটের মধ্যেই আজ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণের কথা জানালো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে।
কোভিড পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সক্রিয়তা দেখাচ্ছে না নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোটের মধ্যেই আজ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণের কথা জানালো কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে কমিশনের সক্রিয়তার উদাহরণ দিতে গিয়ে প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের কথা বলেছে হাইকোর্ট। করোনা আবহে ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে দায়ের করা একাধিক জনস্বার্থ মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতি থোট্টাতিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণনের বেঞ্চ জানিয়েছে, কমিশন দায়সারাভাবে কাজ করছে, বহু ক্ষেত্রে শুধুমাত্র নির্দেশিকা জারি করে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, সঠিকভাবে করোনাবিধি মানা হচ্ছে কিনা না সে বিষয়ে নজরদারি হচ্ছে না। এভাবে মানুষের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে দায়মুক্ত হওয়া যায় না। কমিশনের অদক্ষতার উদাহরণ দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু সেই ক্ষমতা কার্যক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না। মনে হয় টিএম সেশনের কথা কমিশন ভুলে গিয়েছে, সেশনের 10% কাজ এই কমিশন করতে পারবে কিনা আমার সন্দেহ বলেও মন্তব্য করেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সিরিয়া থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আজ খুব ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত আনে এবং সে দেশের সবচেয়ে গোপনীয় পারমাণবিক চুল্লির কাছে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তারা বলছে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা প্রতিবেশী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর আক্রমণ চালিয়েছে। বহু বছরের মধ্যে এটি ছিল সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা এবং মনে করা হচ্ছে এতে ইরানের সম্পৃক্ততা রয়েছে। সিরিয়ায় ইরানের সৈন্য এবং সমর্থকরা রয়েছে এবং ইরান তার নাতানস পারমাণবিক স্থাপনা সহ একাধিক পারমাণবিক ক্ষেত্রে আক্রমণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে ক্ষেপণাস্ত্রটি নেগেভ অঞ্চলে নেমে আসে এবং আবু কিনাত গ্রামে সাইরেন বেজে ওঠে। ওই এলাকাটি ডিমনার কয়েক কিলোমিটার দূরে, যেখানে ইসরায়েলের পারমাণবিক চুল্লি রয়েছে। সেনাবাহিনী পরে বলেছে ক্ষেপণাস্ত্রটি কোনো ক্ষতি করেনি। এদিকে সিরিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সানা বলেছে দামেস্কের কাছে ইসরায়েলের হামলায় 4 সৈন্য আহত হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটি বিস্তারিত আর কিছু জানায়নি, শুধু বলেছে যে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কথায় শত্রুপক্ষের অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। তারা বলছে এগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে নিক্ষেপ করা হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
To raise ambition and meet this moment, that's the only way for the world to succeed together.
This is how we solve the climate crisis. Together.
এভাবেই ভার্চুয়ালি শুরু হলো জলবায়ু শীর্ষ সম্মেলন। হোয়াইট হাউসের উদ্যোগে আজ থেকে 2 ব্যাপী লিডার সামিট অন ক্লাইমেট শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের 40 দেশের রাষ্ট্রপ্রধান এবং নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে প্রথমেই বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বোধনী ভাষণে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বললেন,
I have spoken with a number of you about the climate crisis. We have talked about the scarcity of water. We have talked about the need to build resilience. And we have talked about the importance of investing in clean technologies.
আমি আপনাদের অনেকের সঙ্গে জলবায়ু সংকট নিয়ে আলোচনা করেছি। আমরা পানির সংকট সম্পর্কে জেনেছি, আমরা এও জেনেছি যে সফলতা অর্জনের জন্য আমাদের পরিশোধিত প্রযুক্তি ব্যবহারের ওপরে কতটা গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, জো বাইডেন হচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রথম সদস্য যিনি জলবায়ু পরিবর্তনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তিতে যোগ দেবে। প্রেসিডেন্ট জো বাইডেন তার স্বাগতিক ভাষণে ক্লিন টেকনোলজি বা পরিশোধিত প্রযুক্তির ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেন। তিনি বললেন,
We know just how critically important that is because scientists tell us that this is the decisive decade. This is the decade we must make decisions that will avoid the worst consequences of the climate crisis. We must try to keep the Earth's temperature and to an increase of to 1.5 degrees Celsius.
তিনি বললেন, বিজ্ঞান নির্ভুল, বিজ্ঞান অস্বীকার করা যায় না। আমাদের সবাইকে, যারা বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে পরিগণিত, তাদের এগিয়ে আসতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং পরিশোধিত প্রযুক্তির ওপরে বিনিয়োগ বাড়াতে হবে তাদের নিজেদের জনগণের স্বার্থেই। তিনি বললেন, এই দশকেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ভয়াবহ পরিণতির বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের নিশ্চিতভাবে উষ্ণায়নের মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। জলবায়ু বিষয়ক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। মহাসচিব গুটেরেস তার বক্তব্যে বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক প্রভাব সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র যে গ্রিন হাউস গ্যাস 2030 সালের মধ্যে 50-52% মধ্যে কমিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সে বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে তিনি ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক প্রভাব প্রসঙ্গে বলেন,
Global temperature has already risen 1.2 degrees Celsius, racing towards the threshold of catastrophe. Excellencies.
তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা ইতিমধ্যেই 1.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। আমাদের প্রয়োজন একটি সবুজ গ্রহের, কিন্তু বিশ্বে এখন সতর্কতার লাল চিহ্ন। আমরা ক্ষয়ে যাবার সীমারেখায়। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আগামী পদক্ষেপ যেন সঠিক দিকে পরিচালিত হয়। নেতৃবৃন্দকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কোন লক্ষ্যের প্রতিশ্রুতি দেননি, তবে 2030 সালের পরিশোধিত জ্বালানি শক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কথা তিনি বলেছেন, যাতে করে বিনিয়োগকে গতিশীল করা যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। ভার্চুয়াল এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যে প্যারিস চুক্তিতে পুনরায় ফিরে যাচ্ছে তার প্রশংসা করে বলেন, বাংলাদেশ এই উদ্যোগের প্রশংসা করে এবং যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিক সমাজের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তারও সাধুবাদ জানিয়েছেন তিনি। তিনি বললেন,
বাংলাদেশ ডিপলি অ্যাপ্রিসিয়েটস দ্য ইউনাইটেড স্টেটস Return to the Paris Climate Agreement and is keen to engage with the international community. Every year, we are spending on an average $5 billion, about 2.5% of our GDP, on climate adaptation and resilience building measures.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতি বছর আমরা গড়ে $5 বিলিয়ন, যা আমাদের জিডিপির প্রায় 2.5% আমরা ব্যয় করে থাকি আমাদের জলবায়ুর বিরূপ প্রভাব রোধ করতে এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত আজকের এই শীর্ষ বৈঠকে বিশ্বের অনেক নেতারাই ভাষণ দিয়েছেন, যার মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ আরও অনেকে। এই বৈঠক থেকে জনগণের প্রত্যাশা কি হতে পারে সে প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের লক হেভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান বললেন,
এই যে সামিটটা হচ্ছে আজকে এবং আগামীকাল হবে, সেটা এজাবৎকালে বলা যায় 2015 সালে যে প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল জলবায়ু পরিবর্তন বিষয়ক, তারপর থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সামিট। এবং এই সামিটটা এই জন্যই খুব গুরুত্বপূর্ণ যে এখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উনি সে উদ্যোগটা নিয়েছেন, কারণ আপনারা জানেন যে গত 4 বছর যাবৎ আমাদের অন্য প্রশাসন ছিল, তারা প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে এসেছিল, এখন শুধু আমেরিকা ফেরত যাচ্ছে না সেই প্যারিস এগ্রিমেন্টে, তারা নেতৃত্বের ভূমিকায় যাচ্ছে। আমেরিকা নেতৃত্বের ভূমিকায় যাওয়াটা খুব জরুরি এত বড় একটা বড় মানে কর্মকাণ্ডের জন্য, কারণ আমাদের সময়কালে জলবায়ু পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় একটা এক্সিস্টেনশিয়াল থ্রেট, এটার লিডারশিপ ইউএস নিচ্ছে, সুতরাং আমাদের প্রত্যাশাটা ডেফিনেটলি অনেক বেশি। আমরা আশা করি যে এর থেকে খুব ডিসাইসিভ, খুব সুনির্দিষ্ট কিছু প্রতিজ্ঞা বেরিয়ে আসবে, সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা বেরিয়ে আসবে ভবিষ্যতে কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা যায় সেই দিক থেকে। সেই জন্য বলা যায় যে এটা আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ এখানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত যে দেশগুলো আছে যারা সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করছে তাদের প্রায় সবাই এখানে উপস্থিত থাকার কথা রয়েছে, প্রায় 40টি দেশের নেতারা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
মোহাম্মদ খালিকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি।
ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে, কোভিড পরিস্থিতি দেশকে একটা অস্বাভাবিক বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। এটাকে জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা বলা যেতে পারে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যক ওষুধ বণ্টন এবং প্রতিষেধক দানের পদ্ধতি নিয়ে কী পরিকল্পনা করেছে তা আগামীকালের মধ্যে সর্বোচ্চ আদালতকে জানাতে হবে। দেশের প্রধান বিচারপতি এস এ বোবডে আজ বৃহস্পতিবার একটি স্বতঃপ্রণোদিত মামলায় বলেছেন, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, প্রাণ বাঁচানোর ওষুধ পাওয়া যাচ্ছে না, প্রতিষেধক কোথায় কিভাবে দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না, যেখান থেকে হোক যেমন করে হোক ভিক্ষা করে চেয়ে কিনে অক্সিজেনের ব্যবস্থা করতেই হবে। এই ব্যাপারে দেশের ছটি হাইকোর্টে মামলা চলছে। কেন্দ্রকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট বলেছে, আগামীকালের মধ্যে সরকারের জাতীয় পরিকল্পনা এই আদালতে পেশ করতে হবে এবং আগামীকালই তার শুনানি হবে। এদিকে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। আজ সুপ্রিম কোর্ট এই নোটিশ দেওয়ার দিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। 314,000 লোক আক্রান্ত, মারা গিয়েছেন এখন পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী 2,104 জন। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জ্যেষ্ঠ পুত্র আশিস আজ সকালে কোভিড সংক্রমণে মারা গিয়েছেন। বয়স হয়েছিল মাত্র 35 বছর। পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী করোনা আক্রান্ত। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূল নেতা মদন মিত্র। মদন মিত্রের অন্যান্য অনেক রোগ আছে বলে তার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। সুপ্রিম কোর্ট বলেছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো যাবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন। আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে জানাবো তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠনের গল্প। আসুন শোনা যাক। মুনমুনের আজ ভীষণ মন খারাপ। কিছুক্ষণ আগে যে মতিন চাচাকে যত্ন করে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ভর্তি করে দিয়ে এসেছিল তিনি আর নেই। করোনার জম তাকে নিয়ে গেল। মতিন চাচার নিথর দেহটাকে আবার সেই অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে শেষবারের মতো বিদায় দিল মুনমুন। এরই মধ্যে পাশের অ্যাম্বুলেন্সে আরেক মতিন চাচা চলে এসেছেন। শুনতে কাল্পনিক মনে হলেও এটি একটি বাস্তব চিত্র। তৃতীয় লিঙ্গের মানুষ, যাদের সবাই একটু দূরে সরিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যাদের ছোঁয়া মেনে নিতে কষ্ট হয়, আজ তারাই এই দুঃসময়ে হাত বাড়িয়ে দিয়েছে। করোনাতে আক্রান্ত হবার ভয়ে যখন আপনজনেরাও দূরে সরে গিয়েছে, তখন মুনমুন চাঁদনির মতো অসাধারণ মানুষগুলো মায়া ভালোবাসা দিয়ে করোনা আক্রান্ত মানুষদের সেবা দিচ্ছে। তাদের সংগঠনটির নাম বৃহন্নলা। সাদিকুল ইসলাম এই সংগঠনের সভাপতি। তিনি বলেন, সামান্য কিছু তহবিল নিয়ে মাঠে নেমেছেন তারা। খরচ শুধুমাত্র স্বেচ্ছাসেবকদের সুরক্ষা সামগ্রী ক্রয়, যাতায়াত ভাড়া, ইফতারি আর তিন চাকার যানের প্রতিদিনের ভাড়া। এর বাইরে আর কোনো খরচ নেই। সব মিলিয়ে প্রতিদিন তাদের খরচ মাত্র 2,500 টাকা। আর এই খরচেই তারা সেবা দিতে পারছেন অসংখ্য মানুষকে। অবিরাম কাজ করে চলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলার 15 জন স্বেচ্ছাসেবক। এদের মধ্যে 8 জন তৃতীয় লিঙ্গের মানুষ।
আমি একজন ট্রান্সজেন্ডার এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই লকডাউনের সময় ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে এই কাজগুলোই করি, যে হচ্ছে আপনার অসহায় যে রুগীগুলো আছে সেই রুগীগুলার জরুরি যে কোনো প্রয়োজনের কাজ, এখান থেকে কোনো কিছু ক্যারি করে নিয়ে যাওয়া, বা এমন একজন পেশেন্ট আছে তার পক্ষে অ্যাম্বুলেন্স বা সিএনজি এখন নিয়ে যাওয়ার মতো টাকা নেই। আমাদের একটা গাড়ি আছে সংগঠনের, আমরা ওই গাড়িটা দিয়ে তাদেরকে যে গন্তব্যস্থলে পৌঁছে দিই। বৃহন্নলা, আমাদের সংগঠনের নাম বৃহন্নলা। ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট যারা প্রথম অবস্থায় আমাদের হিজড়াদের জীবন মান উন্নয়নের জন্য কাজ শুরু করছিল, পর্যায়ক্রমে গত বছর কোভিডের সময় যখন লকডাউন দিয়েছিল তখন ওনারা আমাদেরকে ইনভলভ করে আমাদেরকে একসাথে করে সমাজের এই কাজগুলো করার জন্য আমাদেরকে ডাকছিল।
তাদের 2 ফোঁটা চোখের পানি ফেলারও যেন সময় থাকে না। অত্যন্ত ব্যস্ত সময় পার করছে তারা। স্বেচ্ছাসেবী হয়ে এমন কঠিন সময়ে অসহায় মানুষগুলোর সাহায্যে এগিয়ে গেছে নিগৃহীত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো। পরম মমতায় অসুস্থ বয়স্ক মানুষগুলোকে কোলে তুলে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে দিচ্ছে। এই অসাধারণ স্বেচ্ছাসেবীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা। করোনাকালে বিভেদ ভুলে সবাই সবার সাহায্যে এগিয়ে আসুক। আজকের নারীকণ্ঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। লড়াইয়ের অবসান হয়েছে দীর্ঘদিন। যুদ্ধরত দলগুলি তাদের অস্ত্র, স্থলমাইন, অবিস্ফোরিত বোমা, হালকা বোমা বা যুদ্ধের অন্যান্য অব্যবহৃত বিস্ফোরক সামগ্রী সমর্পণ করার পর তা এখন মানবজাতি ও গবাদি পশুর প্রতি মারণাত্মক এক ঝুঁকি, যার প্রভাবে হাজার হাজার হেক্টরের জমি অনাবাদি হয়েছে এবং মনুষ্য সম্প্রদায়কে যা অস্থিতিশীল করে তুলেছে। পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলতে সন্ত্রাসী দল, মাদক পাচারকারী এবং বিভিন্ন অপরাধী চক্র অযতনে রক্ষিত বিস্ফোরক ও অস্ত্রের মজুদ সংগ্রহ করে বিভিন্ন সমাজকে ভীত সন্ত্রস্ত করতে, আইনের শাসনকে অবদমিত করতে এবং অনিশ্চয়তার বীজ বুনতে সক্রিয় রয়েছে। এবং সে কারণে যুক্তরাষ্ট্র যুদ্ধ পরবর্তী বিভিন্ন দেশগুলিতে স্থলমাইন অবিস্ফোরিত বোমা অপসারণের জন্য 1993 সাল থেকে 100টি দেশে $4 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। 2020 সালে COVID-19 মহামারীর কারণে সৃষ্ট অভাবনীয় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র প্রচলিত অস্ত্র ধ্বংসের প্রয়াসে 49টি দেশে $25.90 লক্ষ সহায়তা দিয়েছে। 2001 সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র বিধ্বংসী কর্মসূচির কতিপয় সাফল্যের বর্ণনা দিতে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক ব্যুরো, ওয়েপন্স রিমুভাল ও অ্যাবেটমেন্ট দপ্তরের মাধ্যমে ওয়াক দি আর্থ সেফটি রিপোর্টে তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। এপ্রিলের শুরুতে তারা 20তম সংস্করণ প্রকাশ করে। এসব সাফল্যের মধ্যে অন্যতম হচ্ছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা। যুক্তরাষ্ট্র ওই দেশটিতে স্থলমাইন এবং অন্যান্য বিস্ফোরক অপসারণে ইয়েমেনে সম্পৃক্ত বিভিন্ন গ্রুপ, আন্তর্জাতিক সমাজ এবং বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছে। ইরাকে যুক্তরাষ্ট্র সরকার বিস্ফোরকের ঝুঁকি অপসারণে এবং সমগ্র দেশ জুড়ে মাইনের ঝুঁকির শিক্ষার উন্নয়নে গত বছর $3.75 কোটি বিনিয়োগ করেছে। এসব তৎপরতা আইসিসদের নির্যাতনে বিভিন্ন সম্প্রদায় সহ গৃহহীন নিরীহ জনগণের ঘরে ফিরে আসাকে সুগম করেছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রচলিত অস্ত্র ধ্বংসের নিমিত্ত অর্থায়ন এবং 1979 সালের সোভিয়েত আগ্রাসন এবং বর্তমান সংঘাতের পর স্থলমাইন ও অবিস্ফোরিত বোমার দূষণ অপসারণের জন্য অর্থায়ন ও সহায়তা দিয়ে যাচ্ছে। আন্তঃসংযোগকারী মনুষ্যবাহী হালকা আকাশ বিধ্বংসী টাস্ক ফোর্স কর্তৃক আয়োজিত ম্যানপ্যাডস বা মানুষের বহনযোগ্য আকাশ বিধ্বংসী ব্যবস্থার প্রশিক্ষণ ও সেমিনার বিদেশি নিরাপত্তা ও শুল্ক কর্মকর্তা এবং পুলিশ বাহিনীকে তাদের উন্নত প্রসারণ বিরোধী অস্ত্র ব্যবহারে সহায়তা দিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে কর্মকর্তারা ভার্চুয়াল প্রশিক্ষণের মাধ্যমে অসামরিক ব্যবহারের ক্ষেত্রে ম্যানপ্যাডসের ঝুঁকি কমানো জনিত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছেন। রাজনৈতিক ও সামরিক বিষয়ে পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী টিমোথি অ্যালেন বেটস বলেন, যুক্তরাষ্ট্র মহামারীর সংকটে চলাকালীন সময় বিশ্বজুড়ে নানাবিধ প্রকল্পে তাৎপর্যপূর্ণ সহায়তা প্রদানে সমর্থ হয়েছে। তিনি বলেন, তার কথায়, প্রচলিত অস্ত্রবিধ্বংসী কার্যক্রমে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং 2021 সালে সেই প্রয়াসকে আমরা পুনরুজ্জীবিত করব যাতে করে বিশ্বে আমরা নিরাপদে বিচরণ করতে পারি। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
Voice of America, Washington. এখানে ওয়াশিংটনে